তেইশে অক্টোবর 2015, সাতগাঁও, কেরানীগঞ্জ। বয়ান পেশ করবেন কুতবে আল মারিফিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামাত বরকাতুল আলিয়া।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: التاجر صديق الامين مع النبيين والصديقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: انك ان تذر ذريتك اغنياء خير لك من ان تذرهم حالة يتكففون الناس. او كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. পৃথিবীতে মানুষ দেখলাম অমুসলিমরাই শুধু না, মুসলমানদের মধ্যে বিশাল একটা অংশ ইসলাম সম্পর্কে মারাত্মকভাবে ভুল ধারণার শিকার। এবং শুধু মুসলমানদের মধ্যেই না, বরং যারা ইলমে দ্বীন শিখেন, কোরআন সুন্নার জ্ঞানের অধিকারী, এদের মধ্যেও একটা অংশ এরকম আছে যে ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞানের অভাবের কারণে এবং পরিচ্ছন্ন জ্ঞানের অভাবের কারণে এবং কামের ঋণের সৌবত সান্নিধ্য না পাওয়ার কারণে ইসলামের ব্যাপক জ্ঞানের অধিকারী আলেম ওলামা বুজুর্গান দ্বীনের তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষা না পাওয়ার কারণে ইসলাম সম্পর্কে তারা মারাত্মক ভুল ধারণার শিকার। আর মাঝি যদি নিজে কাঁচা হয় অথবা আধা পাকা হয় তো যাত্রীদের বিপদ। আর এই আলিম ওলামা দ্বীনের যারা কান্ডারি তারা সমগ্র উম্মতের পরিচালক, তারা যদি ভুলের মধ্যে থাকেন অথবা তাদের একটা অংশ ভুলের মধ্যে থাকে সমাজ এটার দ্বারা বিভ্রান্তির শিকার হয়। রসুল্লাহ সাল্লামের সাহাবাহাম রাজিউল্লাহ তালু তাদের এই অভ্যাস ছিল না, 24 ঘন্টা তারা কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল, 24 ঘন্টা নামাজে মশগুল, 24 ঘন্টা জিকিরের মধ্যেই কেউ সুবহানাল্লাহ পড়তেছেন, কেউ আলহামদুলিল্লাহ, কেউ লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে মশগুল, এমনটা অবস্থা ছিল না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের। বরং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম এবং ঈমান গ্রহণের পর দেখা গেল ওই সাহাবী কেউ ওই দোকানে ব্যস্ত, কেউ ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, কেউ ক্ষেত খামার নিয়ে ব্যস্ত। শুনতেছেন, হযরত সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বড় ঈমানওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরে যদি কারো নবী হওয়ার সুযোগ থাকতো তাহলে নিশ্চিতভাবে উমর নবী হতেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা হলো এই, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগে তিনি আমিরুল মুমিনীন, তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন বড় মানের উঁচু মানের এক সাহাবী, এবং সাহাবীদের ভিতরে সকলে বড় আলেম ছিলেন না, অনেকে ছিলেন একদম বড় আলেম, বাকি সাহাবীরা তাদের অনুসরণ করতেন। এই বড় সাহাবী যারা অনুসরণীয় ছিলেন তাদেরকে বলা হতো ফোকাহায় সাহাবা, মানে সাহাবীদের মধ্যে একদম উচ্চ আলেম শ্রেণী, বাকি প্রত্যেক সাহাবি ইসলাম সম্পর্কে শিক্ষিত ছিলেন, ফরজ এলেম প্রত্যেকেরই ছিল। কিন্তু ফতোয়া দেওয়ার যোগ্যতা সম্পন্ন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর পরে সমগ্র মদিনা শরীফে মাত্র ওই 25-30 জনের মতো ছিলেন, বাকি সকলে তাদের অনুসারী ছিলেন। যেই সাহাবিরা এরকম ফকিহ পর্যায়ের, সব সাহাবিদের অনুসরণীয়, তাদের মধ্যে যারা ছিলেন তাদের একজন হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সেই হযরত আবু মুসা আশারী উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন, ঘরের সামনে এসে দাঁড়াইলেন এবং দরজা বন্ধ তো বললেন আসসালামু আলাইকুম। হযরত উমর ঘরের ভিতরে কোনো উত্তর দিলেন না, যে ভাই ঘরের আমার সঙ্গে দেখা হবে তবে তো সালাম, সালাম হয় সাক্ষাৎ হলে, এই তো দরজা বন্ধ এই লোক বলে আসসালামু আলাইকুম, এটা কি তরিকা? হযরত উমর চুপ। একটু পরে তিনি আবার বললেন আসসালামু আলাইকুম, হযরত উমর উত্তর দিলেন না, চুপ, দেখাই নেই কিসের সালাম কিসের জবাব। কিছুক্ষণ পর তিনি আবার বললেন আসসালামু আলাইকুম, কোনো উত্তর নাই। হযরত উমর ভাবলেন এই ব্যাপারটা কি, এ লোক কি কাণ্ড ঘটাইতেছে, কোন ইসলাম কি তরিকা এটা, আমার সঙ্গে দেখাই নেই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এ কোন তরিকা, এ কি জিকির করে এটা, হ্যাঁ মনে হয় যে ঘরের সামনে দাঁড়া এটা শুরু করলো, পাইল কোথায় এই লোক এটা। হযরত উমর চুপ, আর কোনো আওয়াজ পাওয়া যায় না। হযরত উমর বাইরে দেখলেন যে এই লোক চলে যেতেছে, বুঝলেন, বলে যে এই ডাকো এরে ধরো। হযরত উমরকে দেখলে তো মানুষ ভয়ে থরথর কাঁপতে থাকতো। এই মত এখন দুনিয়াতে যারা ইসলামের প্রচারক প্রত্যেকে এক একজন দাঁড়াই বলে আমি ইসলামের কর্ণধার, আমি ইসলামের জিম্মাদার, এই উম্মতের এক সদস্য জাহান্নামে গেলে আমি আমার কাছে আল্লাহ জিজ্ঞেস করব যে এই লোক জাহান্নামে গেল তুমি আসলে কোন কাছে। এইরকম অনেকে আজব আজব চিন্তা ভাবনায় লিপ্ত এইরকম লোকেরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে বুঝতে পারতো যে আমি কিরকম ইসলামের জিম্মাদার, কিরকম কর্ণধার। এই এত বড় সাহাবি তিনি দেখেন কিভাবে কাঁপতেছেন, একে নিয়ে আসো। হযরত উমরকে দেখার পরে তো সব একদম তিনি ঠান্ডা হয়ে গেছেন। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো তিনি একদম অগ্রভাগে, বাকি সকলে তার পিছনে। হযরত উমর কোনো কারণে পিছনের দিকে তাকাইছেন, এক নজর পিছনের দিকে তাকানোর সময় এত ভয় পাইছেন লোকেরা যারা ছিলেন পিছনে, সকলে একজনের পর একজন ধরাম ধরাম রাস্তার মধ্যে পড়ে গেছেন। এতটা মানুষ ভয় পাইতো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর লোকে ভয় পাবে না, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে উমর যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতে থাকে উমরকে দেখার পর শয়তান সেই রাস্তা থেকে দূর হয়ে পালাইতে থাকে। এই ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উমরকে দেখে এখন এই সাহাবি আবু মুসা আশারি তিনি তো থরথর কাঁপতেছে যে আমার উপায় কি, বললো যে তুমি তিন তিনবার সালাম করলা পরে এখান থেকে চলে গেলে এটা কি ব্যাপার, কারণ কি আমাকে বলো, বুঝায় বলো। তিনি বললেন যে এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন, কারো বাড়ির সামনে গেলে ঘরের সামনে গেলে তো সালাম করো, একবারে যদি উত্তর না দেয় দরজা না খোলে আবার সালাম করো, তারপরে আবার অপেক্ষা করলাম তাও দরজা খোলে না তা আবার সালাম করো, তিনবারও যদি উত্তর না দেয় দরজা না খোলে এখন তুমি চলে যাও। হযরত উমর বললেন যে এটা তুমি কোথায় পাইছ, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে আমি শুনছি, তোমার সাক্ষীকে সাক্ষী নিয়ে আস। হযরত উমরের চিন্তা হলো যে এমন একটা সামাজিক আদর্শ যেটা মানুষ তার জীবনে সারা জীবন পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন আর আমি উমর এত আসা যাওয়া করলাম কোনোদিন শুনলাম না, ও বলে যে এটা আল্লাহ রাসূল বলছেন, তাহলে অন্তত দুই চারটা সাক্ষী তো দরকার, আরো লোকে শুনবে, তাহলে তোমার সাক্ষী নিয়ে আসো, কে সাক্ষী? আবু মুসা আশারী বলে না আমি এমন ভয় পেলাম যে আমি এখন সাক্ষী কোথায় খুঁজবো, আর আমি তখন শুনছি আমল শুরু করছি, আমি কি জানতাম যে উমর রাতে ধরা পড়বো আমার সাক্ষীও পেশ করতে হবে। বলেন যে আমি বড় ভীত সন্ত্রস্ত কম্পিত অবস্থায় মসজিদের অবির দিকে যাইতে থাকলাম আর মদিনার এদিক ওদিক হাঁটিয়ে খুঁজি, ভাই আমি এরকম একটা হাদিস শুনছিলাম, আপনারা কি কেউ এরকম শুনছিলেন? ভাই কিছু বৃদ্ধ লোক তারা বললেন যে আমরা রসুল্লাহ সাল্লামের বংশধর, আমরা পুরানা সাহাবি, আমরা সরাসরি রসুল সাল্লামের থেকে আদেশ শুনছি। ভাই আমার ওকে সাহায্য করেন, তোমার সামনে একটু আপনারা সাক্ষ্য দেন, সাপোর্ট দেন। তারা গেলেন এবং বললেন যে এক একজন সামিত রসুল্লাহ সাল্লাম, আমি রসুল্লাহ সাল্লামের থেকে সরাসরি শুনছি আদেশ। এটা শোনার পর হযরত উমর কান্দতে শুরু করলেন এবং বললেন, হায় উমর, দুনিয়া তোমাকে এত বড় মনে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর, তারপরে তোমাকে সবচেয়ে মর্যাদাশীল মনে করে, মুসলমানরা তোমাকে, সাহাবীরা তোমাকে আমিরুল মুমিনিন বলে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় একটা মূল্যবান হাদিস তুমি জানো না। আর জানো না এই কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে তুমি রীতিমতো হাজির হইত না, তুমি গিয়া ব্যবসা বাণিজ্য অথবা ক্ষেতের ভিতরে পড়ে থাকতা। এই ব্যবসা অথবা ক্ষেতের ব্যস্ততা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় মূল্যবান হাদিস থেকে তোমাকে আজকে বঞ্চিত রাখছে। এই বেলা উমর নিজেকে নিজে ধিক্কার দিতেছিলেন, কি ভাই কথা বুঝতেছেন না? হযরত উমর হাদিস জানলেন না কি কারণে, নিজেই তিনি কারণ ব্যাখ্যা করতেছেন, আমি তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে এই হাদিসটা আমি তখনই সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে জানতে পারি নাই। এবং উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফ গেলেন, আর এক সাথীর সঙ্গে তিনি চুক্তি করলেন, ভাই একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট তুমি যাবে, যা শুনবে আসবে আমাকে শোনাবে, আমি সেদিন এই এখানে ব্যবসার কাজে ব্যস্ত থাকব। আবার আমি যাব, আমি শুনব, তুমি সেদিন এখানে কাজ করবে, দুইজনে যৌথ ব্যবসা, কথা বুঝেন নাই? এইভাবে অল্টারনেট, একদিন তুমি একদিন আমি, পালাক্রমে আসা যাওয়া করতে থাকবো। প্রশ্ন হচ্ছে এই, হযরত উমর তো কোনো হাফিজি হুজুর না, হযরত উমর কোনো নিজামউদ্দিন আউলিয়া না, সাহাবি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি কেউ উহুদ পাহাড় বরাবর সোনা রূপা স্বর্ণ খরচ করো, দান করো আল্লাহ পাকের নিকট, হ্যাঁ, তো সে আমার সাহাবীদের এক একজন এক জাররা, এক বিন্দু, এক মুঠ, এক তিল পরিমাণ যে খরচ করেন সেটার বরাবর কোশ্চিন গেলে হওয়া সম্ভব না। সাহাবিরা এত বড় মর্তবাওয়ালা, হ্যাঁ, সেই সাহাবিদের আমল হলো তারা শুধু মসজিদে বসে থাকেন না, শুধু কোরআন তেলাওয়াত করেন না, শুধু বুখারী শরীফ নিয়ে ব্যস্ত থাকেন না, হাদিস শরীফ নিয়ে ব্যস্ত থাকেন না, তারা একদিকে কালেমাওয়ালা, ইমানওয়ালা, নামাজওয়ালা, তেলাওয়াতওয়ালা, জিকিরওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহর ভয়ে কম্পিত, আল্লাহর জন্য শুকর গুজার, আল্লাহর সামনে কৃতজ্ঞ চিত্ত, হ্যাঁ না, আল্লাহ পাকের হুকুম মোতাবেক কমপ্লিট একটা জিন্দগিওয়ালা, সুন্নতের দ্বারা একদম সুসজ্জিত জিন্দগিওয়ালা, ইসলামের পূর্ণ সূর্যালোকে আলোকিত জিন্দগিওয়ালা, একই সঙ্গে তারা ব্যবসাওয়ালা, বাণিজ্যওয়ালা, দোকানপাটওয়ালা, খেয়াত খামারওয়ালা, বাগবাগানওয়ালা, কি কথা বুঝেন নাই? আজকে মুসলিম বিশ্বে মুসলমানদের মধ্যে একটা মারাত্মক বিভ্রান্তি, ভুল ধারণা, অন্ধকারে আচ্ছন্ন ধারণা যে ব্যবসা বাণিজ্য করলে এই যুগ দিনদার না দুনিয়াদার, এটা শয়তানের ধোঁকা। আপনারা খুব খেয়াল করে শুনবেন এই সকল কথা, এটা ইবলিসের ভয়ঙ্কর ধোঁকা। মুসলিম সমাজের দিনদার শ্রেণী এরা যদি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দেয় তো নমরুদ ব্যবসা পুরাটা কব্জা করবে, ফেরাউনটা কব্জা করবে, এবং অর্থনীতি সম্পূর্ণরূপে নমরুদ ফেরাউন শ্রেণীর হাতে চলে যাবে। আর মুসলমান থাকবে ওদের দুয়ারের ভিক্ষুক এবং কাঙ্গাল, এই কথা বুঝেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম কালও সেটা চান নাই। আল্লাহ রসুল কেন চাইবেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রব্বুল আলামিনের কোরআনের হেদায়েত বিস্ময় করো, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ফাইজা ফাযাইতুমুস সালা, ফাইজা ফুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাহু মিন ফাযলিল্লাহ, একটা আয়াত আমি হাফেজ না কারণে বিপদে পড়ে আছি। এইরকম একই বক্তব্যের আয়াত, মানে প্রায় কাছাকাছি মর্মের আয়াত কোরআন শরীফে আরো আছে, কিন্তু হাফেজ না হওয়ার কারণে বলতে পারি না, বড় মুশকিলের মধ্যে আছে। কোনো হাফেজ যদি পাকা হাফেজ হয় আর সঙ্গে বিজ্ঞ আলেমী দিন হয় তার দ্বারা মস্ত বড় দিনের খেদমত হয়। আল্লাহ পাক আয়াতে পাকে বলেন, যখন তোমার নামাজ কমপ্লিট হলো, ফুজিয়াতিস সালাহ, নামাজ সুসম্পন্ন হলো, এখন শোনো পান্তাশিরু ফিলার, এই যে আমার পৃথিবীটা, যাও ভাই হও সেখানে, আবতাগু মিন ফাযলিল্লাহ, এই তুমি যে রিজিক সংগ্রহ করবা, খালি রিজিক নেই, এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি অনুগ্রহ, এটা তুমি তালাশ করবা তো আমি দান করব। নামাজ তুমি পড়লা, নামাজের পরে আমার বন্দেগীর পরে এখন তুমি যাও পৃথিবীতে বিচরণ করো, বাইরে যাও এবং সেখানে আমার অনুগ্রহ তুমি অন্বেষণ করো, তালাশ করো। বুঝাগল, রিজিক তালাশ করার নির্দেশ পবিত্র কোরআনের স্বয়ং রব্বুল আলামিন দান করতেছেন, যে রব্বুল আলামিন ঈমান আনার নির্দেশ করলেন, ইসলামের ভিতরে কমপ্লিট ভাবে তুমি আসো, এমন না হয় যে 80% ইসলাম বাকিটা ইহুদি এবং খ্রিস্টানের জীবন, এটা যেন না হয়, 99% ইসলাম, 1% ইসলামের বাইরে থাকো, এটা যেন না হয়, কমপ্লিট ইসলামের ভিতরে তুমি প্রবেশ করো, এটা যে আল্লাহ বলেন, এবং যাকাত তুমি দান করো, এটা যে আল্লাহ বলেন, রমজান আসলো রোজা রাখো, এই হুকুম যে আল্লাহ বলেন, এবং আমার ঘর বাইতুল্লাহর হজ তুমি করো, এই নির্দেশ যে আল্লাহ জারি করেন, সে একই আল্লাহ বলতেছেন নামাজ হলো, যাও এখন তুমি হালাল রিজিক উপার্জন করো, একই আল্লাহ পাকে এই নির্দেশও করেন। কিন্তু হালাল উপার্জনের ক্ষেত্রে মুসলমানদের বিশাল অংশ বড় গাফলতে আক্রান্ত, মনে হয় যে হালাল রিজিকের কোনো দায় দায়িত্ব নাই, এক্ষেত্রে মনে করে যে আমরা তাওয়াক্কুল করব। আরে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার আদর্শ অনুসরণ করবে, আমার সাহাবীদের আদর্শ অনুসরণ করবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসলমান, তোমাদের দায়িত্ব হচ্ছে হালাল রিজিক উপার্জনের জন্য সময় লাগানো, এবং তিনি বলেন যে তোমরা এটা মনে রাখবে হবে, ফাইন্না সামা লা তুমতিরু যাহাবান ওয়ালা ফিজ্জা, আসমান তোমাদের কারো ঘর বাড়িতে স্বর্ণ রূপা এর বৃষ্টি বর্ষণ করবে না, ওখানে বসে থাকো, ওখানে স্বর্ণ রূপা টাকা পয়সার বৃষ্টি হবে, ওটা দিয়ে তুমি চলবা, তোমাকে উপার্জন করতে হবে। বরং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সুস্পষ্ট বলিষ্ঠ ভাষায় ঘোষণা করলেন যে কাসবুল হালাল ফরিজা বাদাল ফরিজা, আল্লাহর ফরজ আদায়ের পর হালাল উপার্জন তোমার উপর ফরজ। শুনতেছেন ভাইরা, আজব কোরআনে পাক, কি বিস্ময়কর এই কোরআন, এতটা আলোকদীপ্ত কোরআনে পাকের বিধান, কিন্তু এগুলার আলোচনা নাই। নামাজ পড়ো, রোজা করো, হ্যাঁ জিকির করো, তিলাওয়াত করো, বৌদ্ধের কথা স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আখেরাতের ফিকির করো। মুসলমানদের মধ্যে দ্বীনের চর্চা হওয়া উচিত ভারসাম্যপূর্ণভাবে, ব্যালেন্সপূর্ণভাবে, কমপ্লিটভাবে, তো তখন মুসলমান একটা সঠিক দিশা পায় এবং সে কোনো টেনশন করতে হয় না, সে বুঝতে পারে যে আমি ক্ষেতের মধ্যে আছি তাতে কি, কিন্তু আমি আল্লাহকে রাজি রাখলেই হলো, আমি দোকানে বসে আছি তাতে কোনো সমস্যা নাই, আমি কাউকে ঠগাবো না, আমি কাউকে কারোর উপর জুলুম করবো না। 1,000 কোটি টাকার মালিক, 1,000 শুনলো আমার রব্বুল আলামিন আমাকে ডাকতেছেন, বাস ছুটলো সে মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে গেছে, বাস আবার ফের দোকানে বসতেছে, একদিনে তার 1,000 কোটি ইনকাম হয়েছে। আল্লাহর কসম, সে পাক্কা দিনদার, পাক্কা ইমানদার, শুধু না বরং কাল কিয়ামতের সিদ্দিকীনের সঙ্গে তার হাসর হলো, কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজুরু সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াসিদ্দিকীন, যে ব্যবসায়ী দিনওয়ালা, ইমানওয়ালা, সুন্নত তরিকাওয়ালা, সততাওয়ালা, স্বচ্ছতাওয়ালা, হালাল পন্থার উপর প্রতিষ্ঠিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এতটা উৎসাহিত করছেন, এত উচ্চ মর্যাদা তাদের জন্য ঘোষণা করছেন, তিনি বলেন যে সিদ্দিকীন কিয়ামতের ময়দানে যখন উঠবেন, নবীগণ এবং সিদ্দিকীন যখন উঠবেন, নবীদের পাশে স্থান পাবেন এই ব্যবসায়ীরা, সিদ্দিকীন নবীদের পরেই যাদের মর্তবা, সে সিদ্দিকীনের সঙ্গে স্থান পাবেন এই ব্যবসায়ীরা। এই হলো ইসলামের শিক্ষা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। এবং আমার কাছে আশ্চর্য লাগে যে মানুষ যখন কোন একটা বিরাট বড় লক্ষ্য নিয়ে কাজ শুরু করে, তো যেমন এক জায়গায় রাজার মেয়ের বিয়ে হবে, ওখানে বিয়ের প্রসঙ্গ, আজকে তো আমাদের বিয়ের অনুষ্ঠান, ঠিক আছে প্রস্তুতি সম্পন্ন, তো হ্যাঁ আচ্ছা তো আমাদের ফ্যাক্টরির খবর কি? দেখে আসছিল আজকে, আসছিলেন আমাদের ডিএম সাহ, জিএম সাহ আসছিলেন তো, আজকে সারাদিন ছিলেন কিনা? এখন মিনিস্টার, উজির প্রধানমন্ত্রী, হতবাক ভাই, রাজার মেয়ের বিয়ে বা রাজার ছেলের বিয়ে, সেখানে আসলাম তো বসে বসে ফ্যাক্টরি ঢালা, এটা একটা একটা অসঙ্গত কথা মনে হয় না? সঙ্গতিপূর্ণ মনে হয় না? অসঙ্গতিপূর্ণ, বিলকুল অপ্রাসঙ্গিক। এখানেই ফ্যাক্টরি আলাপ কেমনে আসলো? রাজার মাথার কি স্ক্রু ঢিলা নাকি? এরকম মনে হবে না? অপ্রাসঙ্গিক মনে হবে না কথাটা? আমার প্রিয় বন্ধুরা, কি বিস্ময় করাই কোরআন, কি হেদায়েতের কিতাব! আহা, যদি মুসলমানরা কোরআন চর্চা করত, আর আমাদের আলেম সমাজ যদি কোরআনকে কোরআনের আলোতেই আমরা কথা বলার অভ্যস্ত হইতাম, দিনের কথা বলা আমরা যারা অভ্যস্ত, আমরা আমাদের কথা বলি বেশি, কোরআনের কথা বলি কম, যার কারণে সমাজে বিভ্রান্তির সৃষ্টি হয়। অমুক দলের উপর আক্রমণ, রাজনৈতিক দলের আমি সমর্থক, ওইটার দিকে কথা না বললে কোরআন হাদিসের আলোকে আমার বয়ান শেষই হয় না, আমার বয়ান ইনকমপ্লিট থাকে। এই মেজাজের কারণে আমাদের অনেক আলেমের কথা সমাজের মুসলমান ভাইরা শুনতে আগ্রহ হারিয়ে ফেলেন, এটা আমাদের জন্য ঠিক না। দেখেন, পবিত্র কোরআন শুরু করতেছেন আল্লাহ পাক, যালিকাল কিতাব, এই আয়াতের আমি কিভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করব সময়, যালিকা আল কিতাব শব্দের অর্থ শুধু এতটুকু বলি, এই এর অর্থ হল যালিকা আল কিতাব, এটা এক অত্যন্ত ভারী, সীমাহীন নূরওয়ালা, অনেক ভারী নূরওয়ালা, অনেক তাজাল্লি নূরওয়ালা, এক মহিমান্বিত কিতাব, এক কমপ্লিট কিতাব, যালিকাল কিতাবের এই অর্থ। কিন্তু এই অর্থ আপনারা বাহ্যিক অনুবাদ করলে বুঝতে পারবেন না, এখানে বহু বড় বড় আলেম ওলামা মজুদ আছেন, তারা বুঝতেছেন যে আমি কি বলতেছি, কারণ এরা বড় বড় তাফসীর কিতাব পড়ে আসছেন। যালিকাল কিতাব, লা রাইবা ফি, সন্দেহের লেশ মাত্র নাই এর মধ্যে, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব গাইড বুক, এটা পথ নির্দেশিকায় দিক নির্দেশনা, লিল মুত্তাকিন, নিষ্কলুষ জীবন যাপনকারী যারা তাদের জন্য, যারা নিখুঁত জীবন চায়, নিষ্কলুষ জীবন চায়, নির্ধাক জীবন চায়, পবিত্র জীবন চায় দোজাহানে, তাদের জন্য এই কিতাব পথ দেখাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দিকে বিশ্বাস করবে, ওয়া ইয়াকিমুনা সালাহ, মানে মুত্তাকিন যারা, নিষ্কলুষ জীবনটা হবে কেমন এটার একটু পরিচয়, এটা শ্রীপতে মোজেহা যদি বলি আয়াতকে, পরের আয়াতকে, তাহলে এই অর্থ হবে নিষ্কলুষ জীবনের অধিকারীদের পরিচয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নাদিকে আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া ইয়াকিমুনা সালাহ, এবং নামাজ কায়েম করবে। শুনতেছেন ভাইরা? এরপরের আয়াত কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা কিছু রিজিক দান করব এ থেকে তারা খরচ করতে থাকবেন। এই আয়াতের তিন নম্বরের যে অংশ, এটার মুখ্য বিষয় হলো, মূল লক্ষ্য হলো যে ঈমান ওয়ালারা, পবিত্র জীবন ওয়ালারা, সফল জীবন ওয়ালারা, যেরকম ঈমান ওয়ালা, যেরকম নামাজ ওয়ালা, অনুরূপ ভাবে তাদের জীবনের একটা অবিচ্ছেদ্য বিষয় হবে, খরচ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। কি কথা বুঝেন? এখন এখানে প্রশ্ন হলো এই, আল্লাহ পাক বললেন যে ওদের জীবনটাই এমন হবে ওরা খরচ করতেই থাকবে, ওই লোকের ঘরে এক টাকাও নাই, খরচ করবে কোথেকে? কি কথা বলেন না? ওর তো নাই কিছু। আল্লাহ পাক বলছেন যে মিম্মা রাজাক নাও, আমি যা ওদেরকে রিজিক দান করব এর থেকে ওরা খরচ করতে থাকবে। তো এই আল্লাহ পাক দিবেন প্রত্যেক মোমেন্ট রিজিক ওয়ালা হবে, তিন নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তৃতীয় অংশেই বলছেন সব ঈমান ওয়ালা, আল্লাহ পাক তাদেরকে রিজিক দান করবেন, আর সেই রিজিক থেকে তারা খরচ করতে থাকবে। এবং রিজিকটা আসবে কোথেকে? শুনতেছেন ভাইরা? কোরআন, আল কোরআন ইউফাসসিরু বাযুহু বাযা, উলামায়ে কেরাম জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনও এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, কোরআন নিজেই আবার ব্যাখ্যাও হয়। এই যে আল্লাহ পাক বললেন যে তোমাদের যেটা আমি রিজিক দিব ওটা তোমরা খরচ করবা, এই রিজিকটা আসবে কোত্থেকে? এক আয়াত আল্লাহ পাক বললেন যখন তোমাদের নামাজ শেষ, আমার বন্দীদের দায়িত্ব কমপ্লিট হলো, এখন তোমরা রিজিকের তালাশে নাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে কোরআনের ব্যাখ্যা করেন, তিনি নিজে বললেন তোর কাসবুল হালাল ফরিজা বাদাল ফরিজা, তোমাদের ফরজ আমল ফরজ বন্দীদের পর হালাল রিজিক উপার্জন তোমাদের উপর ফরজ। তো বুঝা গেল রিজিক উপার্জন করা এটাও আমাদের দায়িত্ব, আমাদের উপর কর্তব্য। এবং এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আকালা তাইয়িবান, যে হালাল ভক্ষণ করে হালাল খায়, ও আমিলা ফি সুন্নাতিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা মোতাবেক সুন্নাহ মোতাবেক আদর্শ মোতাবেক জীবন যাপন করে, মান আকালা তাইয়িবান ও আমিলা ফি সুন্নাতিন ও আমিনান নাস বাওয়াইকাহু, আর তার জুলুম অত্যাচার থেকে মানুষ নিরাপদ, দাখাল আল জান্নাহ, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। কি আজব! সমাজে অনেক মানুষ আছে যারা সমাজের খেদমত করে, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব, অনেকে মনে করে চেয়ারম্যান হওয়া একটা দুনিয়াদারি, মেম্বার হওয়া দুনিয়াদারি। কিন্তু আমি আমার জীবনে দেখলাম যে এমন এক এক এলাকায় ভয়ঙ্কর বিপদ, জটিল কঠিন সমস্যা, কোনো হুজুর সমাধান করতে পারেন নাই, ইমাম সাহেব পারেন নাই, মুয়াজ্জিন সাহেব পারেন নাই, খতিব সাহেব পারেন নাই, মুফতি সাহেব পারেন নাই, কিন্তু চেয়ারম্যান সাহেবের কাছে গেলে 10 মিনিটে সমাধান হয়ে গেছে। আল্লাহ পাক এক এক কাজের জন্য এই পৃথিবীতে এক এক শ্রেণীর মানুষদেরকে তৈরি করছেন। এই দুনিয়ার এই নেতৃবৃন্দ যারা সমাজ পরিচালনা করেন, তারা যদি সমাজের দায় দায়িত্ব কমপ্লিট বাদ দিয়ে একদম ঘরে গিয়া না আমরা পারবো না, পুরো সমাজ একদম একটা অগ্নিকুণ্ড হয়ে যাবে, হবে কি হবে না। কিন্তু এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব লাভ করলেন, আমিরুল মুমিনিন হলেন, নিজের স্ত্রী নিজের ঘরের লোকজনকে ডাকলেন এবং বললেন তোমরা আমাকে আর তোমাদের ঘর সংসার নিয়ে ব্যস্ত করো না, মুসলিম সমাজের দায়িত্ব আমার উপরে, এই হাজার হাজার লাখ লাখ মানুষ এই বান্দাদের দায়িত্ব আমার উপরে, কালকে আমাকে তাদের জন্য আল্লাহ পাকের নিকট আমাকে জবাবদিহি করতে হবে, সেই খেদমত করার আমাকে তোমরা সুযোগ করে দাও। সারাদিন তিনি ব্যস্ত থাকতেন জনগণের খেদমতে, মানুষের খেদমতে, সারাটা দিন ব্যস্ত, যে কোনো লোক আসলো তার দরজা খোলা, কারোর জন্য কোনো বাধা নাই, কোনো দারোয়ান নাই। কিন্তু সারাদিন এভাবে মানুষের সেবা করার পর রাত্রে যখন বাসায় ফিরতেন, সারা রাত তিনি নামাজে মশগুল থাকতেন, কোরআন তেলাওয়াতে মশগুল থাকতেন, সারা রাত ইবাদতে মশগুল থাকতেন। উম্মতের কয়েকজন ব্যক্তি ছিলেন যারা সারা রাতে এক মুহূর্তের জন্য ঘুমাইতেন না, তার মধ্যে একজন ওয়াইস কারনী রহমতুল্লাহ আলী সারা রাতে এক মুহূর্তের জন্য ঘুমাইতেন না, আর একজন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী সারা রাতে এক মুহূর্তের জন্য ঘুমাইতেন না, আর একজন হযরত শাকিকে বালকি রহমতুল্লাহ আলী সারা রাতে এক মুহূর্তের জন্য ঘুমাইতেন না। অনুরূপ হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী সারা রাতের মধ্যে এক মুহূর্তের জন্য ঘুমাইতেন না। তা আমাদের সমাজের যারা নেতৃবৃন্দ তারা যদি এমনটা হন, একদিকে মানুষের সেবা করলেন দোয়া নিলেন, আরেকদিকে আল্লাহর সঙ্গে এরকম সুন্দর সম্পর্ক করলেন, কাল কেয়ামতে নিঃসন্দেহে তারা জান্নাতি কাফেলার আগে আগে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন যে আল খালকু ইয়ালুল্লাহ, তোমার ঘরের লোকজন তোমার ঘনিষ্ঠ, এই পৃথিবীর আল্লাহর মাখলুক আল্লাহর বান্দারা আল্লাহ পাকের ঘরের লোকজন, ও আব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর সর্বাধিক প্রিয় বান্দা তারা যারা আল্লাহর বান্দাদের সঙ্গে সদাচার করে, তাদের খেদমত করে, তাদের উপকার করে। শুনতেছেন ভাইরা, যে হাদিসে পাক থেকে প্রমাণিত হয় মানুষের সেবা যারা করে আল্লাহ পাকের সর্বাধিক প্রিয় পাত্রের মর্যাদায় তারা পূজিত হয়। আমার ভাইরা, ইসলাম সুন্দর, ইসলাম মুকাম্মল, ইসলাম কমপ্লিট, কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদের আলেম উলামাদেরকে ব্যাপকভাবে যেখানেই কথা বলি শুধু কোরআন সুন্নাহর আলোকে কথা বলি, শুধু কোরআন হাদিসের আলোকে, আর কোরআন সুন্নার ব্যাখ্যা নিজের থেকে না করি, নিজের মস্তিষ্কের থেকে। যেমন এক শ্রেণীর ভাইয়েরা বলেন কোরআনের গবেষণা করো, আরে ডাক্তারি কি গবেষণা করে করা যায় না? ডাক্তারি শিখতে হয়, ডাক্তারি কেউ গবেষণা করে করে? একজন সফল মন্ত্রী, কিন্তু তিনি যদি ডাক্তারি করতে চান গবেষণা করে, মানুষ বাঁচবে না মরবে? রোগী বাঁচবে না মরবে? সারা দুনিয়ার শ্রেষ্ঠ কোনো বাদশাহ, সারা পৃথিবী যার শাসন দ্বারা একদম অত্যন্ত উপকৃত এবং কৃতজ্ঞ, কিন্তু সেই প্রতাপশালী বাদশাহ, সে সফল বাদশাহ যদি বলেন আচ্ছা এখন আমি গবেষণা করে তোমাদের ডাক্তারিও করবো, ওই সফল বাদশার নিকট রুগীরা কি হাজির হবে? তার দ্বারা কি সে অপারেশন করাবে, হার্ট অপারেশন করাবে, চক্ষু অপারেশন করাবে, কানের অপারেশন করাবে, মস্তিষ্কের অপারেশন করাবে? আমাদের এই প্রিয় বন্ধুদেরকে কেই বুদ্ধি দিল যে কোরআন গবেষণা করে কোরআন বুঝো? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম আমি বিশ্বাস করি আপনারা আল্লাহকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকেও ভালোবাসেন, এই জন্যই তো কোরআন, কোরআনের গবেষণার প্রতি উৎসাহিত উদ্বুদ্ধ আপনারা। কিন্তু আল্লাহর কসম আপনারা ভুলের মধ্যে আছেন, আপনারা কোরআন গবেষণা করে শিখতে চান, এটা ইসলামের কোনো তরিকা কোনো জমানাতেই ছিল না। কোরআন শিখতে হয় নবীর নিকট থেকে, আর নবীর পরে নবীর হাতে গড়া সাহাবীদের নিকট থেকে, সাহাবীর পরে সাহাবীদের হাতে গড়া তাবেঈনের নিকট থেকে, তাবেঈনের পরে তাবে তাবেঈনের হাতে গড়া লোকদের নিকট থেকে। অনুরূপভাবে ওই ধারা যারা সবসময় গ্রহণ করতে থাকছেন, ওই ধারা থেকে কোরআনের ব্যাখ্যা শিখতে থাকছেন, সেই ওলামাই দিন থেকেই কেবলমাত্র কোরআনের ব্যাখ্যা শিখতে হয়। কোরআন গবেষণা করে পড়ার কথা কোরআনের কোথাও নেই। কোরআনের অর্থ আপনারা মনে করছেন নিজের মস্তিষ্ক থেকে কোরআন গবেষণা করা? আল্লাহর কসম নিশ্চিত ভাবে এটা একদম ভুল ব্যাখ্যা, কোন কোশ্চিন কারণে সঠিক কথা নয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আমার নবীর উপর আমি কোরআন নাযিল করছি, আমি দায়িত্ব দিছি, লিতু বাইয়িনা লিন্নাস মা নুজ্জিলা ইলাইহি, আপনার উপর দায়িত্ব আমি যে কোরআন নাযিল করলাম আপনি এদের সকলকে বুঝাইয়া দেন, বিস্তারিত ব্যাখ্যা করে বুঝাইয়া দেন। হযরত আবু বকর কোরআন বুঝেন, ডাইরেক্ট আরবি বুঝেন, উমর ডাইরেক্ট আরবি বুঝেন, হযরত উসমান ডাইরেক্ট আরবি বুঝেন, সাহাবায়ে কেরাম সকলে আরবি, তারা আরবি বুঝতে পারেন। আবার রসূলের উপর দায়িত্ব তাদেরকে কোরআন বুঝানোর জন্য, কেন তারা কোরআন তো বুঝেনি, বাকিটা গবেষণা করে ভুল করলে বুঝতেই হয়, গবেষণা করলেই তো হয়। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন আমার নবীর দায়িত্ব, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইযাক্কিহিম, আমার নবী দিন রাত তাদেরকে আমার কিতাব এই পবিত্র কোরআন শিক্ষা দিতে থাকেন, বুঝাইতে থাকেন, ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকেন, এর মর্মগুলো কি তা ধরে দিতে থাকেন। আল্লাহর নবী নিজে শিক্ষা দেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন ফাসালু আলা যিকরিন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা কোরআন বুঝো না, দিন বুঝো না, যারা বুঝেন জানেন সে ওলামায় দিন থেকে তোমরা জানবে, শিখবে, জিজ্ঞাসা করবে। তো কোরআন বুঝার জন্য এই তরিকা। কিন্তু পৃথিবীতে কিছু বুদ্ধিজীবী লোক তারা এই কোরআনের এই অনুবাদ করছে, আফালায় তা দাব্বারুন আল কোরআনের অনুবাদ করছে, তারা কি কোরআন গবেষণা করে না? এর থেকে এখন ইংরেজি শিক্ষিত ছেলে পেলে বা অনুবাদ একটা কোরআন শরীফ নিয়ে বসে বসে ভাবে, এবং এর থেকে এই বোঝা গেল নম্বর এক, এবং এই বোঝা গেল নম্বর দুই। একটা আয়াত থেকে এগারোটা পয়েন্ট বাইর করে, কলেজের একটা ছেলে, ভার্সিটির একটা ছেলে, এর সে এক জায়গায় দাঁড়ায় বক্তৃতা করে ইসলামী বুদ্ধিজীবী হয়ে, যে কোরআনের গবেষণা থেকে আমি এটা উদ্ধার করছি, ইন্না লিল্লাহ। অথচ আমার প্রিয় বন্ধুরা, আলেমদেরকে জিজ্ঞাসা করেন ইসলামের যে হাজারো লাখ কোটি মাসলা মাসায়েল আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বুনিয়াদি মাসলা শরীয়তের বিধান হলো কোরআনের অর্থ যদি কেউ ব্যক্তিগতভাবে নিজে গবেষণা করে বুঝে এবং সেটা সঠিকও হয়, কিন্তু কোরআনের কোনো উস্তাদ ছাড়া নিজে বুঝছে, আল্লাহর কসম সেই বুঝটা বুঝা সম্পূর্ণ হারাম। শুনতেছেন ভাইরা, কি হলো আজকে মুসলমানদের? মুসলমানরা এমন ভাবে রসা তোলে যাইতেছে, আর আমাদের আলেম সমাজ যদি মুসলমানদেরকে তাদের সম্মান মর্যাদা রক্ষা করিয়া এইভাবে এই বিষয়গুলো বুঝাইয়া বলার চেষ্টা করতে থাকেন, আমার মনে হয় যারা আজকে গুমরাহিতে আক্রান্ত, বিভ্রান্তিতে আক্রান্ত, সম্ভবত তারাও হেদায়েতের আলো পাবে। কিন্তু আমি যদি এইভাবে বলি, আপনারা যারা কোরআন গবেষণা করে শিখেন আপনারা সব বদমাস, আপনারা সব ইসলামের দুশ্মন, ইহুদিদের এজেন্ট, তারা আমাদের কথা গ্রহণ করবে কিভাবে? যারা কোরআনকে ভালোবাসে আল্লাহ রসুল যে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এটা নিঃসন্দেহ। আর না হলে গবেষণা করে কেন, কোরআন নিয়ে ব্যস্ত কেন, কোরআন প্রচার করে কেন? এই কোরআন নিয়ে ব্যস্ততা, এটা প্রমাণ কোরআনের প্রতি অনুরাগের, এটা দলিল। কিন্তু তারা বিষয়টা এক জায়গা থেকে ভুল শুনছে, ভুল শিখছে। সেটা আমাদেরকে মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। হয়তো বা তারা হলে ভুলটা বুঝতেও পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। শরীয়তপুর শহরে সম্ভবত 3 বছর আগে ওলামাদেরই একটা সম্মেলন ছিল, সেরেফ ওলামাদের। তা আমাকে তারা ঢাকা থেকে ডাকছেন কিছু কথা শোনার জন্য। গেলাম তো ওখানে, এক শরীয়তপুরের বিখ্যাত এক আলেম, উনি আমার সঙ্গে আমার আগে কথা বলতেছিলেন। আমি গিয়ে বসলে সালাম করে মোসাফা করে বললো যে আচ্ছা আমি যাই, দোয়া করে দেন। তাই বললাম কোথায় যাবেন? বললাম আজকে তো অমুক জায়গায় আমার একটা বিরাট মাহফিল, সেখানে যাব। আমি বললাম আচ্ছা, সেখানে আপনি বক্তা না প্রধান বক্তা? হুজুর মাফ করবেন, আমি সেখানে প্রধান অতিথি। তা আমি বললাম যে আচ্ছা, সারা জীবনই প্রধান অতিথি হওয়া ফরজ? না, ওয়াজিব? না, সুন্নতে মুয়াক্কাদা? না, মুস্তাহাব? সারা জীবন প্রধান অতিথি থাকতে হবে, এটা মুস্তাহাব? না, নিজের সংশোধন করা ফরজ কিনা? ফরজ। তা আপনার সংশোধন হয়ে গেছে? বয়স আমার থেকে কম, আমার বন্ধু মানুষ। বলার স্কোপ ছিল, আমাকে খুব মানে, সেজন্য আমি ধরছিলাম। বললাম, তা বললাম যে তো আপনি যে চলে যেতেছেন, এই সারা সারাটা বৎসর পুরো বাংলাদেশ আপনি চষে বেড়ান, সব জায়গাতে আপনি বড় বক্তা অথবা প্রধান বক্তা, আপনি বিখ্যাত আলেম, কিন্তু আপনার কিছু শিখার দরকার নাই? তা আছে, তো কোনো জায়গা নাই যেখানে শিখতে হবে? তা আছে, কোথায় শিখবেন শুনে? তা আমি ওখানে না গেলে ওরা টেনশন করে কিনা? হ্যাঁ, যদি ওই মাহফিলের ক্ষতি হয় আপনার যাওয়া জরুরি, আর যদি ক্ষতি না হয় আপনি চিন্তা করে থাকেন থাকা যায় কিনা। বসলাম, আলাপ করলাম, একসঙ্গে বসে ঠেস, আপনি বললেন আমি শুনলাম, আমি বললাম আপনি শুনলেন, যেটা মুজাকারা হলো এই পারস্পরিক। তাছাড়া আমি ফোন করি, ফোন করে পরে দেখলাম যে কথা বলে, পরে আমাকে বললো যে না, ওরা আমি বিষয়টা বুঝায় বললে বলছে, আমাকে তারাও মনে হয় মহব্বত করে, বললো যে না ওরা বলছে আপনি থাকেন, কোনো অসুবিধা নেই, এখানে বড় বড় অনেক আলেম আছেন, আপনি না আসলে সমস্যা হবে না, আসলে ফায়দা না আসলে ক্ষতি নেই। আমি সিদ্ধান্ত নিলাম আজকে থাকব, ঠিক আছে থাকেন। আলহামদুলিল্লাহ ওই দিন আমার আলোচ্য বিষয় ছিল দ্বীনের দাওয়াত কিভাবে দিতে হবে, দ্বীনের কথা কিভাবে বলতে হবে, আলেম ওলামা বয়ান কিভাবে করতে হবে, এই সাবজেক্টের উপর আমার পুরো আলোচনা ছিল। অনেক লম্বা, কত সময় ছিল? 1.5 ঘন্টা। যাই হোক, আমার কথা শেষ, পরে মজলিসের পর ওই মাওলানা সাহেব আসলেন আমার নিকট এবং বললেন সারা জীবনের সব বয়ান থেকে আজকে তওবা করলাম। এবার কি ব্যাপার? ইন্না লিল্লাহ। আমি কি বয়ান করছি এগুলো? কোরআন সুন্নার নামে আমি তো সব নিজের ব্যক্তিগত কথাবার্তার আবেগ প্রচার করে বেড়াইছি। আমি এক জায়গায় বয়ান করতাম, মানুষ মুখ থেকে মাইক কেড়ে নিয়ে যেত। আমি বয়ান করে নেওয়া হয়েছি, লোকেরা পিছন থেকে ডান্ডা নিয়ে দৌড়াইতেছে আমার সে মাইক, আমার সে হোন্ডা ধরার জন্য, ধর 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 ওরে ধর। মুসলমান ভাইরা, আমি যদি কোরআন সুন্নার কথা বলতাম, ওরা আমার হোন্ডা দৌড়াইতেছে কেন আমাকে মারবার জন্য? আমার মুখ থেকে বারবার মাইক কেড়ে নিয়ে আমাকে স্টেজ থেকে নামাই দিল কেন? কোন মুসলমান তো কোরআন বিরোধী না, কোন মুসলমান তো সুন্নত বিরোধী না, কোন মুসলমান তো দুরুদ বিরোধী না, কোন মুসলমান তো নামাজ বিরোধী না, কোন মুসলমান তো আল্লাহ রসুলের ভালোবাসা বিরোধী না। নিঃসন্দেহে আমি আমার কথা বলছিলাম কারণেই মুসলমানরা খেয়েছিল। কি কথা বুঝুন নাই? আচ্ছা, সেই লোক আমি নাম বলবো না, এই মাওলানারা চিনে, ওদের দেশের লোক। পরে এখন সে সারা বাংলাদেশে বয়ান করে, এখন সারা দেশ থেকে ওলামারা আমাকে বলেন যে আপনি মাওলানাকে কি বলছেন, এখন তো তার বয়ানই চেঞ্জ হয়ে গেছে, এখন স্টেজ বয়ান শেষ, শত শত লোক লাইন দিয়ে তার সঙ্গে মোসাফা করতে থাকে, এবং এক এক মাহফিলে সে, একবার এক মাহফিলে গেছে আমি শরীয়তপুরে, আমি গিয়া যখন স্টেজের পিছনে, এখনো আমি স্টেজে বসতে পারিনি, দেখলাম যে অন্তত 20-30 জন দাঁড়ায় আছে পরের মধ্যে। আমি গিয়ে স্টেজে উঠলে ওদেরকে বললো যে বসেন আপনারা বসেন, তা আমি গিয়ে স্টেজে উঠলাম, বললাম যে কি ব্যাপার, বলে যে এরা আমি গত বছর বলছিলাম ভাইরা আপনারা দাঁড়িয়ে রাখেন এটা নবীর সুন্নত। একদম লোক আমার বয়ান শুনে মহব্বতে বলছিল হুজুর হাত উঠেলাম আমরা দাঁড়িয়ে রাখবো ওয়াদা করলাম। এরা 20-25 জন দাঁড়াইছে আজকে খুশিতে, বলে যে গত বছর ওয়াদা করেছিলাম হুজুর দোয়া করে দেন এই যে আমাদের দাঁড়ি। এই লোকের বয়ান শুনে 20-25 জন দাঁড়িয়ে রাখছে ওইখানে, তারা নিজের খুশিতে যুবক ছেলেরা দাঁড়ায় সেটা বলতেছে। এই জিনজিরাতে আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহ যখন বয়ান করলেন, একদল হযরত বললেন যে একদল যুবক ছেলে পেলে চাই তোমাদের চেহারাটা আমার কাছে এটা ওয়াকফ করে দাও, আমি এখানে কিছু ফুল লাগাবো ফুল। একদল যুবক দাঁড়ায় গেছে, বললো যে হযরত আমাদের চেহারা আপনার শিরকট ওয়াকফ করলাম ফুল লাগাইয়া দেন। বললেন যে আজকের থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে দাঁড়িয়ে রাখবো, তোমরা ওয়াদা করো। এই যুবকরা দাঁড়িয়ে রাখছে। কয়েকদিন পরে এরা ঢাকার বিভিন্ন মজলিসে যায়, হযরত বলেন কই সেই যুবকরা দাঁড়ায় যদি, তারা প্রত্যেকের চেহারা তাজা তাজা দাঁড়ি, এখনো তারা আমার পীর ভাই যে জিনজিরার মধ্যে কেরানীগঞ্জের মধ্যে তারা আছেন। হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাই আমার মুর্শিদ, সারা বিশ্বের বিখ্যাত আলেমে দিন বুজুর্গ আল্লাহর বলি, তিনি তাদেরকে অনেক দোয়া করছেন অনেক স্নেহ দিয়েছেন। তা আমার ভাইরা দিনের কথা বলার জন্য কোনো পদ্ধতি আছে তরিকা আছে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, যাকাত ফরজ হলে যাকাত দিব, কারো প্রতি জুলুম করবো না ইনশাআল্লাহ তাআলা, হালাল খাবো ইনশাআল্লাহ তাআলা, যতটুকু পারি মানুষের উপকার করবো, কমপক্ষে কারো ক্ষতি করবো না ইনশাআল্লাহ। নিঃসন্দেহে এই লোক জান্নাতে পৌঁছে যাবে। মান আকালা তৈয়িবান, হালাল খায়, আমিলা ফি সুন্নতিন, আল্লাহ রসুলের কথা মতো চলে, আর ও আমিনান নাস বাওয়াইতাহু, মানুষ তার জুলুম অত্যাচারের ব্যাপারে একদম নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সনদ দিয়ে গেলাম নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আমার প্রিয় বন্ধুরা আল্লাহর কসম জান্নাতের রাস্তা অনেক সহজ, কিন্তু আমরা এত ঝামেলা লাগাই দিই পরে জান্নাতের রাস্তা কঠিন হয়ে যায়। এটা করতে হবে সেটা করতে হবে, জিকির করলে এই তরিকা সেই তরিকা কত কিছু যে। আরে ভাই ইসলাম একদম সহজ। হ্যাঁ যদি কেউ ফরজ আমল করলো, ওয়াজিবটা পালন করলো, গুনাহ করে না জুলুম করে না, এর সঙ্গে যদি আরো কিছু ভালো আমল করে, 100 বার দুরুদ পড়ে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইস্তিগফার 100 বার করে, কিছু আরো আমল করে, তো তার ইনকাম আরো বাড়লো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এই দুনিয়ার জীবনে, কিয়ামতের ময়দানে সে যখন আসবে এই কালেমার নূরে সেদিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এসম কবলা মিয়া, আচ্ছা আমার এত কথা বলার আদৌ ইচ্ছা ছিল না, আমি তো হাজি সাহেবকে বলছিলাম যে ওখানে যাওয়ার দোয়া করা, তো আমি ভাবতেই পারিনি যে এত আল্লাহর বন্দারা এখানে আসবেন এবং দিনের কথা শোনার এসা ইন্তজাম হবে, আর আপনারা এত লম্বা সময় আগ্রহান্বিত হয়ে এতটা মহব্বতের সাথে শুনতে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন, দুজাহানের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করেন এবং বরকতে রহমতে জীবনটা পরিপূর্ণ করে দেন, এবং হাজি সাহেবের যে ফ্যাক্টরি আল্লাহ তাআলা কবুল করেন, আপনাদের সকলের রিজিকে ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বেশুমার বরকত দান। আমি যখনই শুনি এক মুসলমানের গাড়ি কিনছে, খুশিতে ভাগ ভাগ এমনটা লাগে যে মন চায় যে একটা আনন্দ মিছিল বাইর করে। আরে দুনিয়ার কাফের মুর্শিকরা টাকা পয়সা ধন দৌলত নিয়ে গর্ব করে, সেখানে আমার এক মুসলমান ভাইকে যদি আল্লাহ পাক ধন দৌলত দান করে সেটা কি আমার জন্য গর্বের বিষয় না? তখন দেখি যে এক মুসলমান ভাইয়ের 5-7 তলা বিল্ডিং উঠতেছে, এত আনন্দ লাগে মন চায় যে একটা আনন্দ মিছিল বাইর করি। নমরুদের যদি বিল্ডিং থাকতে পারে, ফেরাউনের যদি বিল্ডিং থাকতে পারে, এক ইমানওয়ালার একটা বিল্ডিং থাকলে সেটা কি আমাদের জন্য আনন্দের বিষয় না? এটা ভুল ধারণা যে মুসলমানদের কাছে সম্পদ থাকবে সেটা দোষ, সেটা অপরাধ। হ্যাঁ তবে দুনিয়ার এই সম্পদ আল্লাহকে যেন ভুলে না দেয়, আখিরাতকে যেন ভুলে না দেয়, সম্পদের এই মোহ আমাদেরকে যেন পরকালকে ভুলে না দেয়, আল্লাহর বান্দা হিসেবে সুন্দর জিন্দগির দায়িত্ব কর্তব্য যেন ভুলে না দেয়। বলতেছেন ভাইরা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এতটুকু থাকলেই যথেষ্ট। কি বলবো আমি আপনাদেরকে, আহা ইসলাম কত যে সুন্দর। যে ফরক মোহন্দন আর কুজাকে মিনে গরম বলতেন, এই ইসলাম তুমি এত সুন্দর, তোমার মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গের যে কোনো অঙ্গের প্রতি আমি তাকাই, এই ইসলাম তোমার প্রতিটি অঙ্গ শোভা আমাকে এতটা অভিভূত করে, সারা দুনিয়ার সব সৌন্দর্য আমি একদম ভুলে যাই, আমার দৃষ্টিসীমা আর কোন সৌন্দর্য থাকেই না, এত সুন্দর ইসলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এটা একদম স্মরণ, নিঃসন্দেহ একটা বিষয় যে তোমাদের নিকট যে নবী আসছেন তার নিকট গেলে তোমরা দেখতে পাইবা তোমাদেরই পরম জন তিনি, তোমাদেরই পরম জন। আজিজুন আলাইহি মা নিত্য, তোমাদের বিপদ এবং কষ্টের এবং সমস্যার জিনিস হলেই সেটা তার কাছে অসহনীয় হয়ে যায়, তোমাদের কোনো কষ্ট জিনিস হইতে পারেন না। আশ্চর্য কোরআনের এই বয়া, আহা কি আশ্চর্য! আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে এমন এক বর্ণনা দিচ্ছেন যেটা অল্প একটু শুনলে কয়েক কোটি জীবনী গ্রন্থের চেয়েও এটা বেশি ভারী। আজিজুন আলাইহি মা নিত্য, তোমাদের জন্য যেটা কষ্ট দেওয়া সেটা তার নিকট অসহন। হারিসুন আলাইকুম, তোমাদের দুজাহানের কল্যাণ মঙ্গল সফলতা সম্মান মর্যাদার জন্য তিনি সদা ভীষণ বেকুল থাকেন। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রহুফুর রহিম, মুমিনদের জন্য প্রত্যেক মুসলমানের জন্য তিনি দারুণ বিগড়িত প্রাণ। দারুণ বললাম এটা ভূপাল গার সেখানে, কারণ শুনতেছেন আলেমুল আমারা তাল বেলম ভাইরা, দারুণ বিগলিত প্রাণ, যার পর নাই বিগলিত প্রাণ, কোমল হৃদয় তিনি। যদি রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের কারো না কেউ নায়েব হইতে হয়, কোন আলেমী দিন যদি বলেন নবীর নায়েব, নবীর নায়েব খালি এলমের নায়েব না, নবীর গুণাবলীরও নায়েব হওয়া চাই আমাদের, নবীর সেই গুণাবলীও আমাদের জীবনে প্রতিফলিত হয়েছে। লোকরা বলে নবীর যেটা কাজ আমার সেটা কাজ, বলেন তো বড় জোর গলা, কিন্তু এটা বলতে হলে নবীর এলম আমার মধ্যে থাকতে হবে, নবীর চরিত্র আমার মধ্যে থাকতে হবে, নবীর গুণাবলীও আমার মধ্যে থাকতে হবে। নবীর সেই গুণাবলী আমার মধ্যে নাই, অথচ নবীর কাজ আমি করতেছি, যে কেমনে হবে? ওই গুণাবলীর বাইরে কাজ করলে তো সেটা কাজ হয় না, কি কথা বুঝেন না? এজন্য আলেমদের দায়িত্ব বড় ভারী। আল্লাহ উলামায়ে দ্বীনকে এলমের দ্বারা ধন্য করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুণাবলীর নূরও সব আলেমে দ্বীনকে আল্লাহ পাক পূর্ণাঙ্গভাবে ধন্য করে দেন। এই আয়াত পাক আমি পড়লাম কি জন্য? একটা হাদিস বলার জন্য। সেটা কি? আহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে ভালোবাসতেন মুমিনদেরকে, এক একটা মুসলমানকে। তিনি বলেন যে ইন্নাকা আনতাযারা যুররিয়াতাকা আবনিয়া, হে মুসলমান শুনো, তুমি তোমার সন্তানাদিকে ধন সম্পদের অধিকারী বানায় রেখে গেলাম, খায়রুল লাকা মিনান তাযারাহুম হালাতান ইয়াতাকাফফুনা নাস, এটা অধিক মঙ্গল সুন্দর কাম্য ওই অবস্থা থেকে যে তুমি তোমার সন্তানকে এইভাবে দুনিয়াতে রেখে গেলা, সে এখন তোমার পরে অন্যের দুয়ারে গিয়ে হাত পাততে বাধ্য। শুনতেছেন ভাইরা? এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মা বাবাকে, প্রত্যেক অভিভাবককে নিজের সন্তানাদির প্রতি, পরবর্তীদের প্রতি কতটা দায়িত্বশীল করে গেছেন, কতটা তাদেরকে প্রেরণা দিয়ে গেছেন, তোমরা এইভাবে রেখে যেও না তোমার সন্তান কাঙ্গাল মিসকিন ভিক্ষুক হয়ে থাকে, বরং এতটুকু ফিকির করো তোমার পরে কারো কাছে তার হাত পাততে না হয়। এ হলো ইসলামের শিক্ষা। ইসলাম যেমন সুন্দর নামাজ শিক্ষা দেয় যে নামাজ এমন পড়ো তোমার আজকের নামাজই তোমার জন্য মেয়েরাজে পরিণত হয়। আসসালাম মেয়েরাজুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুয়েলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমি নামাজে দাঁড়াই আমার চোখ দুটা শীতল হয়ে যায়, আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়। শুনতেছেন ভাইরা? নামাজ এত সুন্দর নামাজ পড়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন নামাজে যাও মনে করবা এত সুন্দর নামাজ পড়বা, আর কোনদিন নামাজ পড়তে পারি কিনা, সুযোগ আসে কিনা, হয়তোবা জীবনের শেষ নামাজ। চলো এইরকম সুন্দর নামাজটা আজকে পড়ার চেষ্টা করো। নামাজ যেরকম সুন্দর পড়া, রোজা সুন্দর রাখা, জিকির সুন্দর করা, দোয়া মোনাজাত এটা কম দেশি দোয়া মোনাজাত, এটা পাগলামি মস্তিষ্ক খারাপ লোকের কাজ। দোয়া মোনাজাত কেমন করা চাই? রব্বুল আলামিন বলে, কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, বারে পেয়ারা আল্লাহ কি আশ্চর্য, আল্লাহ পাক বলেন যে উদুনি আত্মাজিক, আমারে ডাক দে আমি এখন সাড়া দেব। রব্বুল আলামিন যখন আমাদেরকে বলেন ডাক দে আমি সাড়া দেব, পবিত্র কোরআন আল্লাহ পাক বলতেছেন। এবং আল্লাহ পাক বলেন যে বান্দা আমাকে ডাক দেয় আমি সেই বান্দাটাকে সাড়া দিই। আল্লাহ গ্রহণ করেন কবুল করেন এই দুনিয়ার জীবনের জন্য অন্তত। তো মুসলমান তুমি তো আল্লাহর প্রিয়, তাহলে আল্লাহর নিকট তুমি মুসলমান হাত উঠাইলে আল্লাহ তোমার কথা শুনবেন না? তুমি কেন এখনো পিছনে পড়ে আছো? তুমি হাত তোলো, যাও আল্লাহ পাকের। এজন্য আমরা আল্লাহ পাকের নিকট চাইতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এজন্য দোয়া করা চাই আন্তরিক ভাবে, সচেতন ভাবে, মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, নিবিড় ভাবে। মাওলানা আবরারুল হক রহমতুল্লাহ আমাদের দাদা পীর হযরত হাকিমুল তাহাবী খলিফা তিনি বলতেন যে ভিক্ষুক যেরকম দুয়ারে দাঁড়ায় নাছোড় হয়ে বলতেই থাকে, মা দে মা, মা দুটা ভাত দে মা, চাই না। পরে মহিলারা করেছে তো চান যে ওরে কটা ভাত দিয়ে দে, দিয়ে দে না চোর হয়ে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহীন ফি দোয়া, বান্দা যখন আল্লাহকে না চোর হয়ে ধরে আল্লাহ পাক এত খুশি হন যে তার নিজের প্রিয় পাত্র বানায় না। তুই আমারে ছাড়বি না, তোরে আছোরে আমরা প্রিয়দের একজন বানায় নিলাম। কি আদব আল্লাহ পাকের প্যার, আল্লাহ তাআলার মহব্বতের ঠক। আর এটা শিক্ষা দিয়েছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার তৌফিক দেন, অভিভূত হওয়ার তৌফিক দেন, ইসলামের জন্য জীবনটাকে উৎসর্গিত নিবেদিত করার তৌফিক দেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবীল কারীম। কি ওর আদেশ আপনাদেরকে নিয়ে একবার দোয়া হোক, সংক্ষিপ্ত হোক, আপনারা তো ভাবেন না যে লম্বা বয়ানো শোনা লাগে। আলহামদুলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها، اللهم اهدنا واهد بنا، اللهم اجعلنا هداة مهتدين، غير ضالين ولا مضلين، اللهم إنا نسألك حبك حب من يحبك والعمل الذي يبلغنا حبك، اللهم اجعل حبك حب الاشياء الينا واجعل خشيتك افضل الاشياء عندنا. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ আমাদের জিন্দগিকে সুন্দর বানিয়ে দেন, ঈমান কামেল আমাদের নসীব ফরমান, ইসলাম কামেল নসীব জীবনটাকে আপনার ইমানের আলোকিত বানায়, সুন্নতের নূরে সুসজ্জিত বানায় দেন, ইসলামকে প্রাণ দিয়ে ভালোবাসার তৌফিক দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দেন। আল্লাহ আপনার জন্য জীবনের সব কিছু উৎসর্গ করার তৌফিক দেন, আল্লাহ জীবনের পলে বলে আপনাকে স্মরণ রাখার তৌফিক দেন, আপনার হয়ে বাঁচা আপনার হয়ে মরার তৌফিক দেন, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের জীবন ত্যাগ করে দেয়া, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ধারা জীবন আচার আমাদের জীবনে প্রতিফলিত করেন, আমাদের তৌফিক দানে ধন্য করেন, আমাদেরকে কবুল করেন, আমাদের ঘর ওলাদের কবুল করেন, আমাদের স্ত্রী পুত্র সন্তানাদিকে কবুল করেন, আমাদেরকে জান্নাতি বানা, আমাদের মা বাবা ভাই বোনকে জান্নাতি বানা, আমাদের সন্তানাদিকে জান্নাতি রূপে কবুল করেন, আল্লাহ আমাদের কারো জাহান্নামে যাইতে না হয়, আল্লাহ জাহান্নামের কীট হইতে না হয়, ঈমান হারা হইতে না হয়, নফসের এবং শয়তানের দুঃখ থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহ এই উপস্থিত ভাইদের সকলের জিন্দগিতে রহমত দান করেন, বরকত দান করেন, সকলকে ইজ্জতওয়ালা জিন্দগি দান করেন, সকলকে কামিয়াব বানায় দেন, সকলের ঘরে ঘরে রহমত বরকতের বাড়ি ধারা নাজিল করেন, সকলের সব পরেশানি দূর করেন, সব মুশকিল আসান করে দেন, আল্লাহ আজকে যেখানে আমরা একত্রিত হয়েছি এই ফ্যাক্টরিতে অনেক বরকত দান করেন, অনেক বরকত দান করেন, বিপুল বরকতের বাড়ি ধারা আপনি বর্ষ করেন, তমাম ফেতনা ফাজাত পেরেশানি দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করেন, আল্লাহ হাজি সাহেবকে এবং তার সঙ্গীদেরকে কবুল করেন, আল্লাহ এতটা দেন এতটা দেন যে বিপুল দিনের খেদমত করারও তাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ সকল মুসলমান ভাই সকলকে সকলের রিজিকে বরকত দান করেন, সকলের ব্যবসা বাণিজ্যে বিপুল বরকত দান করেন, আমাদের দোস্ত মহিবিনের ব্যবসা বাণিজ্যে বেসমান বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে দিন ইমানের উপর জিন্দা রাখেন, বরকতময় জিন্দগি দিয়ে জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে নেন আপনার বানায় উঠে দিয়েন, আল্লাহ কুফর থেকে সেরেক থেকে হেফাজত করেন, আজাব ও গজব থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সুন্দর দেশটার উপরে বেসমান রহমত নাজিল করেন, আমাদের দেশের তমাম সমস্যার আপনি উত্তম সমাধান করে দেন, সব পরেশানি দূর করে দেন, সব মুশকিল আসান ফরমায়া দেন, আমাদের দেশের ভিতরে বেসমান খনিজ সম্পদ আপনি দান করেন, সেগুলোর সুন্দর হেফাজত এবং সুন্দর ব্যবহারও আপনি ইন্তজাম ফরমায়া দেন, তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আপনি কবুল করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله عليه وسلم يا الله ما أفرد
আচ্ছা মিলে কত দিয়ে